বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরও 5 সেনা নিহত এবং 10 জন আহতর কথা স্বীকার করল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরান। এবং বাংলাদেশে নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করবে না জাতিসংঘ। বিএনপি মহাসচিব বললেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদবাদী ইসরায়েলের আরও 5 সেনা নিহত এবং 10 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। গতকাল 5 সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজা উপত্যকা এ পর্যন্ত 407 জন ইসরায়েলের সেনা নিহত হল বলে ইহুদবাদী গণমাধ্যমগুলো দাবি করেছে। তবে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। টাইম অফ ইসরায়েল জানিয়েছে গতকাল গাজা উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য। এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে প্রাথমিক তদন্ত শেষে নিহত 5 সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে। পত্রিকাটি বলেছে গতকাল সকালে উত্তর গাজার বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে এসব সেনা মারা যায়। এর আগে গত শনিবার গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েলের 4 সেনা নিহত ও 6 সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আলোচনা যেহেতু চলমান তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এক্ষুনি দিতে পারছেন না। তবে তিনি বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া উভয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন, দোহায় গাজা যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি নতুন অগ্রগতির বিস্তারিত তথ্য আসবে। আমরা আরও আশা করি ফলাফল ইতিবাচক হবে। আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটি চূড়ান্ত চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরো বলেন, আমরা বলতে পারি যে চুক্তি সম্পাদনের প্রধান বাধাগুলো অতিক্রম করেছে এবং গাজা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। আমরা আশা করি শীঘ্রই এ চুক্তি ঘোষণা করা হবে। একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে বাইডেন এবং ট্রাম্প সরকারের প্রচেষ্টার প্রশংসা করে আল আনসারি আরো বলেন, গাজা এবং গাজার সমস্ত ভূখণ্ডের ওপর থেকে দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদের অবস্থান সুদৃঢ়। এই ভূখণ্ডের সকল ভূমি যে ফিলিস্তিনিদের, সেই সিদ্ধান্তকে চূড়ান্তভাবে আমরা অনুমোদনে বিশ্বাসী। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে। চরমপন্থী বেন গাভির দাবি করেন, বন্দীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে হুমকিপূর্ণ, ইসরায়েলিদেরকে এই সিদ্ধান্তের জন্য কঠিন মূল্য দিতে হবে। বেন গাভির ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে তার দল সরকারে থাকবে না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে। এই মন্ত্রী বলেন, গত এক বছরে রাজনৈতিক চাপের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির চুক্তি প্রতিরোধ করতে তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি নেতানিয়াহুকে গাজায় সব ধরনের সহায়তা, জ্বালানি ও পানি প্রবাহ বন্ধ করতে বলেছেন। হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সফল অভিযানটি চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াইয়া সারি এই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত ইয়াফায় ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিন দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরও জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের এই অভিযানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন। সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন, এই পদক্ষেপের পরিণতি যাই হোক না কেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরও তীব্রভাবে চালিয়ে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গুরিবাবাদি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেছেন, ইউরোপের তিন দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরানের তৃতীয় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। কোরিনাটি বিষয়ে প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু, এই দুই ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে। ইরানের এই উপমন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার উপর সবাই গুরুত্ব দিচ্ছিল। এ বিষয়ে সবার মধ্যে ঐক্যমত্য ছিল, একটা সমঝোতায় পৌঁছার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং ত্বরিত আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ইতিহাসের কথা উল্লেখ করে সৈয়দ আব্বাস আরাকচি বলেন, আমরা দুই বছরের বেশি সময় ধরে ছয় জাতিগোষ্ঠীর সাথে আলোচনা করেছি, এরপর এমন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম যেটাকে গোটা বিশ্ব মেনে নিয়েছিল এবং এই কূটনৈতিক অর্জনের জন্য সবাই প্রশংসা করেছিল। কিন্তু আমেরিকা কোনো কারণ বা যুক্তি ছাড়াই সেখান থেকে সরে গেছে এবং পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচনের সময়সীমা নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গুয়েন লুইস। তিনি এদিন বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে নিয়ে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। এ বিষয়ে তিনি আরও বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করেছি, কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সহযোগিতা দেব, এ লক্ষ্যে আমাদের প্রয়োজনীয়তা সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে। এদিকে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এই মনোভাবের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। গতকাল সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করা হয়। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরছে বিশ্ব সংবাদে, এবার ভারত প্রসঙ্গ। ১৯৪৭ সালে রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হলেও দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সম্প্রতি এমনই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয়, ভাগবতের দাবি, প্রাণ প্রতিষ্ঠার বিশেষ এই তিথিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত দেশবাসীর। আরএসএস প্রধানের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। ভাগবত বলেন, কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওই দিন পেয়েছে। স্বাধীনতা ছিল কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না। তিনি বলেন, ভারত ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছে কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। আমাদের ভাগ্য, আমরা নিজেরাই গঠন করার অধিকার পেয়েছিলাম। আমরা সংবিধান গঠন করে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেই সংবিধান গঠিত হলেও কিন্তু তার ভুল ভাবধারার পথে হাঁটেনি, ফলে স্বপ্ন সত্যি হয়েছে তা কখনই বলা যায়নি। তার দাবি, আক্রমণকারীরা দেশের মন্দির ভেঙেছিল কারণ তাদের উদ্দেশ্য ছিল ভারতের নিজস্ব ভাবনাকে ধ্বংস করা। রাম মন্দির আন্দোলন কারোর প্রতি বিরোধিতা ও বিদ্বেষ তৈরি করতে করা হয়নি, ভারতের নিজস্বতা ফিরিয়ে আনতে করা হয়েছিল, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ভারত বিশ্বকে পথ দেখাতে পারে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। প্যারিসে ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠীর বৈঠকের পর তাদের প্রতি ফ্রান্সের সমর্থনকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সন্ত্রাসবাদ ইস্যুতে ওই দেশটির দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
প্যারিসে পিপলস মুজাহিদিন নামে পরিচিত ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠীর বৈঠকের পর তাদের প্রতি ফ্রান্সের সমর্থনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সন্ত্রাসবাদ ইস্যুতে ওই দেশটির দ্বিমুখী আচরণ হিসেবে অভিহিত করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফ্রান্সে ইরান বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর বৈঠক আয়োজনকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং ফ্রান্স সরকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে এর নিন্দা করেছেন। ফ্রান্স চার দশকেরও বেশি সময় ধরে ইরান বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের আতিথ্য দিয়ে আসছে। এই সন্ত্রাসী সংগঠনটি সম্প্রতি বেশ কয়েকজন ব্যর্থ ও কুখ্যাত পশ্চিমা রাজনীতিবিদদের উপস্থিতিতে একটি বৈঠক করেছে। ইউরোপীয় ও মার্কিন রাজনীতিবিদদের সাথে এ ধরনের বৈঠক করার মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীর একটি লক্ষ্য হল পাশ্চাত্যকে খুশি করা এবং তাদের হয়ে ইরানের জনগণের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়া। সব ধরনের অপরাধে যুক্ত এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সকল অপকর্মের রেকর্ড রয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা অসংখ্য সন্ত্রাসী অভিযান চালিয়ে প্রায় 17,000 ইরানি নাগরিককে হত্যা করেছে, যাদের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের থেকে শুরু করে সাধারণ নাগরিকরা পর্যন্ত রয়েছে। ইরানের বিরুদ্ধে আরোপিত 8 বছরের যুদ্ধের সময় সাদ্দাম সরকারের সহযোগিতায় ইরাকের শিয়া ও কুর্দিদের দমনেও এই সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় ভূমিকা পালন করেছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরকারগুলো যদি ইরান বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন না দিত, তাহলে তারা অনেক আগেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ একসময় এই মুনাফিকিন গ্রুপটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু ইরানের সাথে শত্রুতার কারণে তারা এই সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করার জন্য তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়। সাদ্দামের পতন এবং ইরাক দখলের পর আমেরিকা ইরাকের আশরাফ ঘাটিকে এই সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয় কেন্দ্রে পরিণত করেছিল, কিন্তু ইরাকের জনগণ ও সরকারের চাপের মুখে মার্কিন সরকার তাদেরকে আলবেনিয়ায় স্থানান্তর করেছিল। কিন্তু ইরান বিরোধী এই গোষ্ঠীর নেতারা এখনও ফ্রান্সকে তাদের কর্মকাণ্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহার করছে। প্রতি বছর প্যারিসে বৈঠকের আয়োজন করে সেখানে আমেরিকা, ইউরোপ এবং কয়েকটি আরব দেশের সাবেক ও বর্তমান রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়। ইরানের সাথে আমেরিকার বিদ্বেষ ও শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকায় প্যারিস বৈঠকে তাদের উপস্থিতি এই বৈঠককে আরো আকর্ষণীয় করে তুলেছে। ট্রাম্পের প্রথম শাসনামলে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ট্রাম্প প্রশাসনের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, নিউ ইয়র্কের সাবেক মেয়র ও ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি এবং যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো ব্যক্তিরা এ ধরনের বৈঠকে উপস্থিত থাকেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত কিথ ক্লুগ শনিবার প্যারিসে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বৈঠকে উপস্থিত ছিলেন। ক্লাগ এর আগেও এ ধরনের বৈঠকে অংশ নিয়েছেন এবং বক্তৃতাও দিয়েছেন। এসব বৈঠকে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি থেকে বোঝা যায় যে তারা সবসময় এ ধরনের বৈঠককে ইরানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদেরকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের মাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক
t.me/parstodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে অন্তত 27 জন নিহত হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে। ক্যালিফোর্নিয়ার আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে, এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ অন্যান্য এলাকার দাবানল। এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আরও 5 সেনা নিহত এবং 10 জন আহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সঙ্গে আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরান। এবং বাংলাদেশের নির্বাচনের সময় নিয়ে মন্তব্য করবে না জাতিসংঘ। বিএনপি মহাসচিব বললেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনে যাওয়া যাক।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছে আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গাজা যুদ্ধের প্রথম 6 সপ্তাহের মিডিয়া কভারেজ সম্পর্কে কন্টেন্ট অ্যানালাইসিস বা বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখা গেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলেস টাইমসের কভারেজ পক্ষপাত দুষ্ট ছিল এবং তা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গেছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সপ্তাহান্তে যখন খবর ছড়িয়ে পড়ে যে বাইডেন ইসরায়েলে $800 কোটি অস্ত্র সরবরাহের বিল অনুমোদন করেছেন, তখন একজন মার্কিন কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার কাজ অব্যাহত রাখব। গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাইডেনের সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। এই কারণে বাইডেনের এই সিদ্ধান্ত একটি নতুন নৈতিক অবক্ষয় হিসেবে গণ্য হয়ে আসছে। নরম্যান সলোমন গণহত্যাকারী প্রেসিডেন্ট, গণহত্যা নীতি শীর্ষক এক নিবন্ধে লিখেছেন, একজন ব্যক্তি হিসেবে বাইডেনের উপর দৃষ্টি নিবদ্ধ করা যুক্তিসঙ্গত। ইসরায়েলে বিপুল পরিমাণে অস্ত্র পাঠানো অব্যাহত রাখার বিষয়ে তার সিদ্ধান্তগুলো মারাত্মক বিপর্যয়কর। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই নীতি এবং মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের এই প্রক্রিয়ায় সেদেশের গণমাধ্যমও যুক্ত হয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার 40 দিন পর অ্যান বয়ার ঘোষণা করেন যে তিনি টাইমস ম্যাগাজিনের কবিতা সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এক বছরেরও বেশি সময় পরে তার বক্তব্যটি বহু লিবারেল প্রতিষ্ঠানের নৈতিকতার পতনকেই তুলে ধরছে। অ্যান বয়ার গাজার জনগণের বিরুদ্ধে মার্কিন সমর্থিত যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি এমন কবিতা নিয়ে কাজ করতে পারি না যা গাজায় অন্যায়ের পক্ষে কথা বলে। দ্য ইন্টারসেপ্ট এর মাধ্যমে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস অ্যাঞ্জেলস টাইমস নামের তিনটি পত্রিকা সংবাদ ও তথ্য পরিবেশন করতে গিয়ে ইসরায়েলিদের মৃত্যুকে বড় করে তুলে ধরেছে এবং ইসরায়েলিদের মৃত্যুর ঘটনা অনেক বেশি আবেগপূর্ণ ভাষায় বর্ণনা করেছে।
গবেষণায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের মাধ্যমে নিহত ইসরায়েলিদের কথা বলতে গিয়ে গণহত্যার শব্দটি ব্যবহার করা হয়েছে ব্যাপকভাবে। এই অনুপাতটা 125:2, অর্থাৎ ইসরায়েলি নিহত হওয়ার ক্ষেত্রে গণহত্যা শব্দটি 125 বার ব্যবহার করা হলে ফিলিস্তিনিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মাত্র 2 বার। একইভাবে ভয়াবহ শব্দটি ব্যবহার করা হয়েছে 36:4 অনুপাতে। এর মানে হলো, যখন একজন ইসরায়েলি নিহত হতো তখন সেটাকে একজন ফিলিস্তিনি মহিলা এবং শিশু নিহত হওয়ার চেয়ে 9 গুণ বেশি ভয়াবহ বলে তারা বিবেচনা করেছে। গাজা যুদ্ধের 1 বছর পর আরব আমেরিকান ইতিহাসবিদ রশিদ খালিদি বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমি অভিযোগ হলো তারা সবকিছুকে ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে দেখে। তারা এটা দেখে যে ইসরায়েলিরা কিভাবে প্রভাবিত হয়, ইসরায়েলিরা এটাকে কিভাবে দেখে। ইসরায়েল তাদের বিশ্বদৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে। গাজা থেকে সরাসরি রিপোর্টিং না করে ইসরায়েলিরা চালাকির সাথে ইসরায়েল কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে।
খালিদি আরও বলেছেন, মূলধারার গণমাধ্যমগুলো বন্ধ রয়ে গেছে, যেমনটি তারা এর আগেও ছিল, এখনও তারা প্রতিটি বর্বর মিথ্যাচারকে সত্য বলে চালিয়ে দিচ্ছে, ক্ষমতাদের কথাই উঠবস করছে, ওয়াশিংটন থেকে যা বলা হচ্ছে তাই পুনরাবৃত্তি করছে। মার্কিন মিডিয়া গাজার শিশুদের কথা যেন ভুলেই গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ ইসরায়েলি অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করা হয়েছে। সেই অস্ত্র ও গোলা বারুদে গাজায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ, নিহতদের মধ্যে অনেকেই শিশু। কিন্তু এসব হত্যাকাণ্ডের জন্য মার্কিন মিডিয়া বাইডেনকে জবাবদিহি করেনি। 2022 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে শহরের স্কুলে বন্দুক হামলা হয়। হামলায় 19 শিক্ষার্থী ও 2 শিক্ষক নিহত হন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জনতার উদ্দেশ্যে জো বাইডেন বলেছেন, এমন কিছু বাবা মা আছেন যারা তাদের সন্তানকে আর কখনো দেখতে পাবেন না। তিনি আরও বলেন, একজন সন্তান হারানো মানে আত্মার একটা অংশ হারিয়ে ফেলা। এটি এমন একটি অনুভূতি যা ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পরিবারের অন্য সব সদস্য এবং সমাজও অনুভব করে। কিন্তু কেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে বাঁচতে ইচ্ছুক? আমরা কেন এটা করেই চলেছি? কিন্তু এই জো বাইডেনের সরবরাহকৃত অস্ত্র ও গোলা বারুদ দিয়েই ফিলিস্তিনে প্রতিদিন বহু শিশুকে হত্যা করা হচ্ছে।
আমেরিকার টেক্সাসের ওভালদে গণহত্যায় 19 জন শিশুর প্রাণহানি ঘটে। গাজায় প্রতিদিনের গণহত্যায় কয়েক ঘন্টার মধ্যে এই সংখ্যক ফিলিস্তিনি শিশুর প্রাণহানি ঘটেছে এবং ঘটছে। শুধু মার্কিন প্রেসিডেন্ট নন, সেদেশের জাতীয় সংসদও গাজা গণহত্যায় সমর্থন দিয়ে যাচ্ছে। সিনেটর চাক সুমার এবং প্রতিনিধি হাকিম জেফ্রিসের মতো নেতারাও কার্যকর উল্লেখযোগ্য কিছুই করেননি। গাজা যুদ্ধের প্রথম কয়েক মাসে মিডিয়ায় এ নিয়ে ব্যাপক খবর প্রচার হলেও ক্রমেই তা কমে এসেছে। ইসরায়েলের মাধ্যমে চলমান হত্যাকাণ্ডকে স্বাভাবিক করে তোলা হয়েছে। গাজা ইস্যুতে আমেরিকার মূলধারার গণমাধ্যম ফিলিস্তিনিদের বিরুদ্ধে খবর প্রকাশ করলেও কিছু সাংবাদিক বিবেকের তাড়নায় প্রতিবাদ মুখর হয়েছিলেন, কিন্তু তাদেরকে কাজ করতে দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস নিউজের সাংবাদিক লামা আরিয়ানের একটি কমেন্ট থেকে পরিস্থিতি আঁচ করা যায়। তিনি লিখেছেন, আমি আমার অনেক পশ্চিমা সহকর্মীর কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনেছি যে গাজার মানবিক সংকট সম্পর্কে টুইট করলেও তাদের চাকরি চলে যেতে পারে, তাই তারা নীরব রয়েছেন।
বিখ্যাত সাময়িকী ইলাইফের প্রধান সম্পাদক মাইকেল আইজেন থেকে শুরু করে নিউইয়র্ক টাইমসের ফটোসাংবাদিক হোসাম সালামকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করার দায়ে চাকরিচ্যুত হতে হয়েছে। পশ্চিমা মিডিয়ার সম্পাদকেরা একজন ইসরায়েলে নিহত হলে যেভাবে তার নাম, বয়স ও ইতিহাস নিয়ে লিখতে শুরু করেন, সেভাবে কখনোই ফিলিস্তিনিদের বিষয়ে লেখেন না, তাদের শোক সপ্তপ্ত পরিবারের লোকগুলো তুলে ধরেন না। এসবের ধারাবাহিকতায় পশ্চিমা সংবাদ প্রতিষ্ঠানগুলো মুখরোচক শিরোনামকে অনুমোদন দেয়। সেগুলো অনেকটা এমন, গাজা ইসরায়েলিদের বৃহত্তম সামরিক অভিযান চলছে, সেই ইসরায়েলি অভিযানের বর্বরতা তাদের কাছে কখনোই গুরুত্ব পায় না। মিডিয়া কভারেজ নিয়ে বহু গবেষণায় বারবার তা প্রমাণিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, পশ্চিমা গণমাধ্যমগুলোর ফিলিস্তিন বিরোধী প্রচার প্রপাগান্ডা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ইমাম আলী আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামের প্রবাদতুল্য মহানায়ক আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দূর পাহাড়ের বহিরাবরণে বজ্রের বেষ্টনি, তবু অন্তর্মূলে ভাসে তার ঝর্ণা কলধ্বনি। পাথরে খোদাই আলী হায়দার আবু তোরাবের প্রাণ, শিলা দুর্গমে বয়ে যায় ঝর্ণার মতো অপরাণ। কোন অনন্ত দরিয়ার পানে তার অশান্ত গতি, দুপাশে ছিটায় ফুলের আঁজলা ছুটেছে মরুর নদী। ডুবুরির সাথে ডুব দিয়ে দিয়ে পায় না সিন্ধু তল, দাজলা শিরায় নিত্য নতুন জোয়ার ঠালেছে ঢল।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী আলী আলাইহিসসালামকে পুরোপুরি বা পরিপূর্ণভাবে চেনেন কেবল আল্লাহ ও তার সর্বশেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ ও তার সর্বশেষ রাসুলকে ভালোভাবে চেনেন কেবল আলী আলাইহিসসালাম। আসলে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের মহৎ ও সুন্দর ব্যক্তিত্ব এত বিশাল, বিস্তৃত ও এত বিচিত্রময় যে একজন মানুষের পক্ষে তার সব বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে চিন্তাভাবনা করাও সম্ভব নয়। মানুষ কল্পনার ফানুস উড়াতে পারবে, কিন্তু এর কিনারার নাগালও পাবে না। তাই ভারত উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সমুদ্রকে যেমন ঘটিতে ধারণ করা অসম্ভব, তেমনি বর্ণনার মাধ্যমে আলী আলাইসাল্লামের গুণাবলী তুলে ধরাও অসম্ভব। মানুষের মনে উত্তেজনা ও প্রভাব সৃষ্টিতে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইসাল্লামের সুবিশাল ব্যক্তিত্ব ও মহত্ব ইতিহাসে দখল করে আছে অনন্য ও শীর্ষস্থানীয় অবস্থান। বিশ্বনবীর পর এ ব্যাপারে তিনি সত্যি অপ্রতিদ্বন্দ্বী। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে তিনি মানব জাতিকে হযরত আলী আলাইসাল্লামের মতো একজন মহামানব উপহার দিয়েছেন।
হযরত আলী আলাইহিসসালাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন আলাইহিসসালাম নবী ছিলেন, তুমি নবী নও। আলী আলাইহিসসালাম এমন এক নাম যার নাম উচ্চারণ ও যার বরকতময় জীবনের আলোচনা মানুষের ইমানকে তাজা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলীর দিকে তাকানো ইবাদত। হযরত আলী আলাইহিসসালামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। তার মহত্ব ও উদারতার প্রশংসা করে আর ডি ওসবর্ন বলেছেন, আলী আলাইহিসসালাম ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী আলাইহিসসালামের ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কুটোচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন।
ঐতিহাসিক মাসুদের মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আলাইহিসসালাম। আমিরুল মোমেনিন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতাই তুমি ছিলে খোদার সিংহ তা জানি, পৌরুষত্বে আর বদান্যতাই কি তুমি তা জানেন শুধুই অন্তর্যামী। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন ইসলামের ইতিহাসের অতুলনীয় ও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ ছিল তার উপাধি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনিই ছিলেন প্রধান স্থপতি। তাই বলা হয়, হযরত আলী আলাইহিসসালামের তরবারি জুলফিকার ছাড়া ইসলামের কোনো বিজয়ী অর্জিত হতো না। বিশ্বনবী নিজেই তাকে দ্বিধারী তরবারি উপহার দিয়েছিলেন। বদর, ওহুদ, খন্দক, খাইবার সহ অনেক যুদ্ধের কিংবদন্তি তুল্য বীর আলী আলাইসাল্লাম অনেকবার নিজ জীবন বাজি রেখে রাসুলের জীবন রক্ষা করেছিলেন। জিহাদের ময়দানে তার উপস্থিতি শত্রু সেনার মধ্যে আতঙ্ক সৃষ্টি করত।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন মজলুমের বন্ধু, অত্যাচারের ত্রাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জ্ঞান নগরীর তোরণ, এতিম ও অনাথের সেবক, শ্রেষ্ঠ আবেদ, সাধকদের আদর্শ এবং একই সাথে সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও সুশাসনের প্রতীক। তিনি ছিলেন সর্বযুগের সেরা নারী খাতুনে জান্নাত হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার স্বামী। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামের মাধ্যমেই রক্ষিত হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা বা তার পবিত্র আহলে বাইত, যাদের অনুসরণ ছাড়া মুসলমানদের মুক্তি ও হিদায়াত সম্ভব নয় বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়ে গেছেন। ইমাম আলী আলাইহিসসালামই বেহেশতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আলাইহিমুসসালামের পিতা। মুসলিম উম্মার সর্বশেষ ইমাম তথা উম্মতের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী আলাইহিসসালামও, মহান আল্লাহ তাঁর পুনরাবির্ভাব ত্বরান্বিত করুন, তাঁরই বংশধর। পবিত্র ইমামগণ ছাড়াও ওলি আউলিয়ায়ে কেরামের উল্লেখযোগ্য অংশ হযরত আলী আলাইহিসসালামেরই বংশধর। অধিকাংশ সুফি তরিকার আধ্যাত্মিক মুর্শিদগণের সিলসিলার শীর্ষে রয়েছেন আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহিসসালাম বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। হযরত আলী আলাইহিসসালাম নিজেও বলেছেন, পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই যার শানে নজুল, ব্যাখ্যা বা তাৎপর্য সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহিসসালামের সাথে আলোচনা করিনি। পবিত্র কোরআনের তাফসির, ফেকা, হাদিস ও কালাম শাস্ত্র সহ ইসলামের এমন কোনো শাস্ত্র নেই যে বিষয়ে তিনি শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন না। হযরত আলী আলাইহিসসালামকে আরবি ব্যাকরণের জনকও বলা হয়। কবিতা ও ভাষণ সহ তার চিঠিগুলো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ সম্পদ।
হযরত আলীর ভাষণ ও চিঠিপত্রের সংকলন নাহজুল বালাগায় বৈচিত্র্যময় বিষয় লক্ষ্য করা যায়। যখন কেউ নাহজুল বালাগা পড়ে তখন কখনো মনে করেন সম্ভবত আবু আলী সিনা কথা বলছেন, অন্য স্থানে দৃষ্টিপাত করে মনে করেন মাওলানা রুমি অথবা মহিউদ্দিন আরবি কথা বলছেন, কোথাও দেখে যে কবি ফেরদৌসির মতো কথা অথবা কোনো স্বাধীনতাকামী যার মাথায় স্বাধীনতা ছাড়া অন্য কিছুই আসে না এরকম কেউ যেন কথা বলছেন। কখনো লক্ষ্য করে ঘরের কোণে অথবা মসজিদে বসা কোনো আবেদ বা জাহেদ তথা দুনিয়া বিমুখ সাধক ও ইবাদতকারী অথবা কোনো ধর্মীয় নেতা বক্তব্য রাখছেন, অর্থাৎ বিচিত্রময় বিষয়ে এসব বক্তব্যের কারণে মানুষ সব মূল্যবোধই আলী আলাইসাল্লামের মধ্যে দেখতে পান, কারণ বক্তব্য ব্যক্তির আত্মার প্রতিফলন।
সৈয়দ রাজি নাহজুল বালাগার ভূমিকায় বলছেন, যে বিষয়টি সবসময় বন্ধুদের সঙ্গে আলোচনা করি এবং যাতে সবচেয়ে বেশি বিস্মিত হই, তা হল আলী আলাইসাল্লামের বক্তব্যগুলোর যে কোনো একটিতে প্রবেশ করলে মনে হয় যেন এক বিশ্বে প্রবেশ করেছি। কখনো কোনো আবেদের জগতে, কখনো বা জাহেদের জগতে, কখনো দর্শনের জগতে, কখনো আধ্যাত্মিকতার জগতে, কখনো সৈনিক বা সামরিক কর্মকর্তার জগতে, কখনো ন্যায়পরায়ণ বিচারক বা শাসকের বা ধর্মীয় নেতার জগতে, পুরো বিশ্বেই আলী উপস্থিত। মানব বিশ্বের কোনো স্থানেই আলী আলাইসাল্লাম অনুপস্থিত নন। ইবনে আব্বাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আলী আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী এবং বিচার কার্যে সর্বোত্তম। ইবনে মাসুদও বলেছেন, মহানবী আলীকে ডাকলেন ও একান্তে বসালেন। যখন আলী ফিরে আসলেন, তাকে জিজ্ঞাসা করলাম কি আলোচনা করছিলেন। তিনি বললেন, মহানবী জ্ঞানের হাজারটি দরজা আমার জন্য উন্মুক্ত করলেন আর প্রত্যেকটি দরজা থেকে আরও সহস্রটি দরজা খুলে যায়।
একদিন আলী আলাইসাল্লাম মিম্বারে বললেন, হে লোক সকল, আমাকে হারানোর আগেই আমার কাছে জিজ্ঞাসা করো, আমার কাছে জেনে নাও, কারণ পূর্ববর্তী ও পরবর্তীদের জ্ঞান আমার কাছে রয়েছে। আল্লাহর শপথ, যদি বিচারের দায়িত্ব আমাকে দেওয়া হয়, তাহলে ইহুদিদের জন্য তাদের কিতাব থেকে, ইঞ্জিলের অনুসারীদের জন্য তাদের কিতাব থেকে, জবুরের অনুসারীদের জন্য তাদের কিতাব থেকে, আর কুরআনের অনুসারীদের জন্য কুরআন থেকে বিচার করব। আল্লাহর শপথ, আমি কুরআন ও তার ব্যাখ্যায় সবার চেয়ে জ্ঞানী।
আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম। কাবা ঘরের মূর্তিগুলো ভাঙলেন নবী আলীর হাতে, ভাঙলেন নবী আলীর হাতে, নামাজেরই ঘর পেলাম, আমি ঘর পেলাম। আমি নবীর পাগল, আমি আলীর গোলাম, আমি নবীর পাগল, আমি আলীর গোলাম।
হযরত আলী আলাইহিসসালাম ছিলেন এমন একজন পূর্ণ ও ভারসাম্যপূর্ণ মানুষ যার মধ্যে সবগুলো মানবিক মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণভাবে বিকাশ লাভ করেছে। যখন রাত্রি নেমে আসে, রাত্রির নিস্তব্ধতা চারিদিক আচ্ছন্ন করে ফেলে, তখন কোনো সাধক বা আরিফই আলী আলাইসাল্লামের পদমর্যাদায় পৌঁছতে পারে না। এমন প্রাণবন্ত ইবাদত যেন স্রষ্টার সাধনায় নিমগ্ন ও পরমাকৃষ্ট তার দিকে ধাবমান প্রবলভাবে। ইবাদতরত অবস্থায় তার শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছে, অথচ তিনি এমনভাবে আল্লাহর দিকে আকৃষ্ট ও ইবাদতে নিমগ্ন যে অনুভবও করেননি। ইবাদতের মেহরাবে তিনি এতটা ক্রন্দনশীল যার নজির কেউ দেখেনি। আবার দিনের বেলায় আলী আলাইসাল্লাম যেন ভিন্ন কোনো মানুষ। সঙ্গীদের সাথে যখন বসেন, তখন হাসি মুখ খোলামেলা তার আচরণ, তার চেহারা সবসময় হাস্যোজ্জ্বল। আলী আলাইসাল্লাম এত বেশি মুক্ত মনের ছিলেন যে আমর ইবনে আস তার বিরুদ্ধে প্রচারণা চালাত যে আলী খেলাফতের উপযুক্ত নয়, কারণ হাসিমুখ ও মন খোলা মানুষ খেলাফতের জন্য অনুপযোগী। তিনি ইবাদতের মেহরাবে যেমন অত্যন্ত ক্রন্দনশীল, তেমনি যুদ্ধের ময়দানে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত।
আলী আলাইসাল্লাম সহনশীলতা ও ধৈর্যের ক্ষেত্রে ছিলেন যেমন সর্বোচ্চ পর্যায়ের, তেমনি সাহসিকতার ক্ষেত্রেও সর্বোচ্চ পর্যায়ে। রক্তপাতের ক্ষেত্রে যেখানে কোনো নিকৃষ্ট ব্যক্তির রক্ত ঝরাতে হবে, সেখানে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, আবার ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। বেহেস্ত বা পুরস্কারের লোভে নয়, নরকের ভয়েও নয়, বরং আল্লাহর প্রেমে আকুল হয়েই কৃতজ্ঞতম বান্দার মতো ইবাদত করতেন তিনি। আলী আলাইসাল্লাম ছিলেন নিঃস্ব ও সম্পদহীন, অথচ সর্বশ্রেষ্ঠ দাতা। দানশীল ছিলেন বলেই সম্পদ তাঁর হাতে গচ্ছিত থাকত না। আসলে আলী আলাইসাল্লাম ছিলেন সব ধরনের মানবিক মূল্যবোধের ময়দানে বিজয়ী বীর। মানবতার সবগুলো ময়দানেই তিনি ছিলেন শ্রেষ্ঠ তথা আদর্শ ও পরিপূর্ণ মহামানব। সবশেষে হযরত আলী আলাইহিস সালামের কিছু অমর ও অমূল্য বাণী তুলে ধরছি।
নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনন্তর বলতে শুনেছি যে কোনো উম্মতি সম্মান ও মর্যাদার পবিত্র স্থানে পৌঁছতে পারবে না যতক্ষণ না তাদের ক্ষমতাশীলদের হাত থেকে দুর্বলদের অধিকার আদায় করবে কোনো দ্বিধা ও শঙ্কা ছাড়াই। অর্থাৎ উম্মতের দুর্বলতা ক্ষমতাশীলদের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য রুখে দাঁড়াবে। আমি ওই লোকের ব্যাপারে অবাক হই যে কোনো সম্পদ হারিয়ে ফেললে তা পাওয়ার জন্য সর্বক্ষণ ব্যতিব্যস্ত থাকে, অথচ নিজ সত্তাকে হারিয়ে ফেললেও তার সন্ধান করে না। প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুবরণের মাধ্যমে জয় হওয়া, আর প্রকৃত মৃত্যু হল বেঁচে থেকেও নিকৃষ্ট ব্যক্তির অধীনে থাকা। জেনে রাখো, নিশ্চয়ই দারিদ্র একটি বড় বিপদ এবং দারিদ্র হতে মন্দ শারীরিক অসুস্থতা, আর শারীরিক অসুস্থতা হতে খারাপ ও কঠিন হল অন্তরের অসুস্থতা।